তার মানে আজকালকার গুরুদেব হচ্ছে তোর সব যদি জানতো আমি খাবো, তার চলবে কি করে? সালানা আদায় করতে হবে তো। তখন গুরু মহাশয় বলেন, তিনি ভগবান? হ্যাঁ। তাহলে তো তোর ভালো কথা, আমার দুই দিন যে লাভ, যদি ভগবান হন তিনি সব নেবেন, আর যদি ভগবান না হন তো কৃপার ভূমি নেবেন, আমার কোনো দিকে ঠকা নাই। তখন বামন দেব বলছেন, ব্রাহ্মণের দুটো নেত্র, স্তুতি এবং স্মৃতি। স্মৃতি হচ্ছে মা, মা যেমন বাবার পরিচয় দেয়, এ তোর বাবা, বাবাকে দেখেনি ছেলে, কি বুঝবে বাবাকে? মা বলে দেয় এ তোর বাবা। কিন্তু স্তুতি, বেদ মাতা তিনি বলেন এ তোর বাবা, আর বাবার কি করে সেবা করতে হয় এটা স্মৃতিশাস্ত্র বলে, এইভাবে তার সেবা। এ ভগবান এটা বলছে শুক্রাচার্য, কিন্তু তার সেবা করতে দিচ্ছে না, এই যে তো কানা শুনলেন না, বুঝলে আপনার কথা আমি শুনবো না, আমি গুরুকে করতে পরিত্যাগ করবো, আমি দেবই দিলেন। তিন পায়েতে সজ্ঞম, দু পায়েতে সজ্ঞমস্ত পাতাল সব নিয়ে কোন গুরু আছে এখন ভগবান সেই যার গুরুগুলো ভগবানের ফটো বসে দিচ্ছে, আর ঠাকুর ঠাকুর ঠিক রাখে না। আমি তো বলবো সেই গুরু একটা এখান থেকে এখান থেকে পুরীর মন্দির পর্যন্ত পাতা বাড়িয়ে দিচ্ছি দেখছি, কারণ আমি সব ছেড়ে শুনছি তার কিছু এমন গুরু যদি আমি কেউ থেকে থাকে যে এখান থেকে পুরীর মন্দির পর্যন্ত পাতা বাড়িয়ে দেবে, আমি এসব ছেড়ে দিয়ে তার শুধু তাই। যখন বলি মহাজকে বললেন যে আমাকে আমার আরেক পায়ের দাম দাও, বলে আরেক পা আপনার কোথায়? এখান থেকে আর একটা পা বের করি, তো গুরুদেব আর একটা পা বের করে দিচ্ছে এখানে, এখানকার গুরু যারা একটা ভগবান খেয়েছে ক্ষমতা আছে, কারো পা বের করবার ক্ষমতা। আমাদের সিদ্ধান্ত কি বলেছেন? হ্যাঁ, গুরু ভগবান, সেবকও ভগবান। সেব্য বস্তুকে দেওয়ার জন্য কি নিয়েছে? হ্যাঁ, এই গুরু ছাড়া আর কেউ দিতে পারবে না, কারো ক্ষমতা নেই। এই যে এই বিচারটাই দিতে হবে। অতএব গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। আচ্ছা, এখন কেউ কেউ বলবেন শিক্ষা গুরু তার প্রাধান্য। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, আর আন্ডারলাইন করুন ভালো করে বুঝুন, শিক্ষা গুরুকে জানি কৃষ্ণের স্বরূপ কিরকম, অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুটো ভাগে ভাগ করেছেন এই শিক্ষা গুরু। অন্তর্জামী রূপে তিনি আছেন সেই শ্রেষ্ঠ গুরু, আর ভক্ত শ্রেষ্ঠ রূপে সে মহান্ত গুরু বা দীক্ষা দ্বিতীয়। অন্যান্য শিক্ষা গুরুগণ যে প্রাধান্য দিচ্ছেন, যে শিক্ষা গুরু অপেক্ষা আমি শ্রেষ্ঠত্ব হবো, হতে পারে তখন
ওইখানে শুক্রাচার্য কোন গুরুতে হলেন?
গুরুত্বের প্রকৃত গুরু নয়, যেমন যেমন তোমার ইয়ে পরশুরাম, সেই জন্য তো বলছি যে এই গুরু কি করে পরশুরামকে ত্যাগ করলেন, কে বিশ্ব ত্যাগ করলেন না? হ্যাঁ, বিশ্ব কেন ত্যাগ করলেন? পরশুরাম সত্যি হবে কথা, কিন্তু পরশুরামকে ত্যাগ করলেন বিশ্ব, বিশ্ব তো শিষ্য। হ্যাঁ, কেন না? অম্বা অম্বিকা অম্বালিকাকে বিশ্ব জয় করে নিয়েছিলেন, অম্বিকা এবং অম্বালিকাকে বিভাজন পিতৃবীর্য এবং ইয়ে ইয়ে বলো, হ্যাঁ পিতৃবীর্য আর একজন বলুন,
অম্বা অম্বা অম্বিকা অম্বালিকা
আর একজন ভাই ছিল না, তা যাই হোক বিবাহ দিল, আর তো ভাই ছিল দুজন দুটো দিয়ে দিলেন
মারা
যাওয়ার পর। হ্যাঁ আরেকজন কি নামটা, হ্যাঁ এরকম একটা যাওয়ার জন্য নাম ছিল তাকে, না কার্তিক কার্তবীর্য নয় ওটা হচ্ছে আমি নামটা ভুলে যাচ্ছি, বিচিত্রবীর্য ঠিক থাকবে। হ্যাঁ দুজনকে দুটো দিয়ে দিলেন, অম্বা শিশুপালকে ভালোবাসছে শুনেন, হ্যাঁ দুজন দুজন অম্বা শিশুপালকে ভালোবাসে অন্তরে অন্তরে, শিশুপালের কাছে গেল, শিশুপাল বিবাহ করলো না, যখন শিশুপাল যখন বিবাহ অপমানিত করলো তখন সে এসে বিচ্ছেদটা চললো তো বিবাহ করলো না, তখন আসে এসে তারপরে বল তুমি আমাকে বিবাহ কর, বলছে না আমি তো প্রতিজ্ঞা করছি বিবাহ করবো না, তখন সকলে বলি দেখো গুরুর কাছে যাও, গুরু বললে গুরু রাজ যার জবিচার নয় বিবাহ করবে জানেন, পরশুরামের কাছে পরশুরাম তখন এসে বলছেন যে তুমি আমাকে ঠিকই গুরু দেবো, আমি প্রতিজ্ঞা করেছি আমি আকুমার ব্রহ্মচারী থাকবো আমি বিবাহ করবো না, আপনি এই কথা কি বলছেন গুরু, আমি গুরু বলছি করো এই কথা, আমি গুরুরপ্য বলিতে এই কথা কার্য কার্য মজা আনো উৎপথ প্রতিপন্ন পরিত্যাগ দিচ্ছে, যে গুরু কার্যা কার্য জ্ঞানের কতটা আমি গুরুকে তাকে পরিত্যাগ করে গুরু আপনাকে আমি পরিত্যাগ করে দিচ্ছি, বলতে যুদ্ধ দেই তাহলে আমাকে যুদ্ধ করো, বলে হ্যাঁ 8 দিন যুদ্ধ করেছিলেন করে বিশ্ব জয় লাভ করেছিলেন, পরশুরামকে পরাস্ত করেছিলেন, ওই জন্য রাম জয়ী তার নাম, অতএব এমনি বাইরের যোগ্যতাটা গুরুর কার্য করবে না, গুরু কোথায় যিনি ভগবানের পাদপদ্মটা দেখিয়ে দিতে পারেন তিনি, এই যে পাওয়ারগুলো কতগুলো পাওয়ার সঙ্গে করলাম তার দ্বারা গুরু হয়ে যাব ভগবানকে পেয়ে যাবো তা হবে, এই যোগীদের যে অনিমা লগিমা ঐশিষ্ট বৈশিষ্ট্য কাকাম্য কামশ এইটা অষ্ট সিদ্ধি বর্ষাত সিদ্ধি লাভ করতে পারে না, কিন্তু পারা গেলে ভগবানকে পাওয়া যায় সিদ্ধির দ্বারা ভগবানকে পাওয়া যায় এইটা দিকে, অতএব আমাদের কথা হচ্ছে যে অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ আন্ডারলাইন করা হয়, দুই রূপ বলেছেন একদম অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, অন্তর্যামী রূপে চৈত্যগুরু ভক্ত শ্রেষ্ঠ রূপে দীক্ষা, আমার কথা আমি বলছি না আপনাদেরকে, তারপরে কি বলছেন জীবে সাক্ষাৎ নাহি তাতে, আবার আমার ক্লিয়ার করে যাচ্ছি জীবে সাক্ষাৎ নাহি তাতে তাতে গুরু চৈত্যরূপে, চৈত্যগুরুর সঙ্গে জীবের সাক্ষাৎ নাই, শিক্ষাগুরু হন কৃষ্ণ মহান্ত স্বরূপে, কে খণ্ডন করবে কথাকে করু, চিত্তগুরু হন কৃষ্ণ মহান্ত স্বরূপে, অতএব মহান্ত স্বরূপে তিনি দীক্ষা দীক্ষাগুরু, মহান্ত গুরু দীক্ষা করি, শিক্ষাগুরুকে মহান্ত গুরু বলা হয়নি কথা স্পষ্ট এখানে বলি,
ভগবত শিক্ষা দিলে তো শিক্ষাগুরু হবেন,
হ্যাঁ তিনি শিক্ষাগুরু হবেন কিন্তু কি শিক্ষা দেবেন তিনি, শিক্ষাটা দিবেন কি গুরুর আনুগত্য শিক্ষাটা দেবেন, যদি গুরুর আনুগত্য তিনি সেবা করেন, হ্যাঁ গুরুকে বাদ দিয়ে তিনি নিজে হয়ে গেলেন কাল তিনি অহংগ্রহ জীব ব্রহ্ম হয়ে যাচ্ছে তা কখনো শিক্ষা শিক্ষাগুরু হচ্ছে মানত জীব উদ্ধার করবার জন্য না কথা সেটা দেখুন না বলছেন গুরু দুই প্রকার ওনাকে, একটা হচ্ছে নিত্য সিদ্ধ সাধন সিদ্ধ, ভগবান জগতে পাঠান গুরুকে কখন নিত্য সিদ্ধকে পাঠাচ্ছেন কখন সাধন সিদ্ধ গুরু পাঠাচ্ছেন কেন, যিনি দিচ্ছেন না তিনি তাহলে সাধক অধিকার তিনি অর্জন করেননি কিংবা অধিকার অর্জন না করে শিষ্য করছেন, শিষ্য করেছেন এমন লোক আছে, আর যদি ভগবত প্রেরিত জন হন তিনি শিষ্য করবেন, তিনি লোককে উদ্ধার করবেন যুদ্ধ উদ্ধার করার জন্য তিনি করবেন না, কিন্তু প্রেরিত তাঁরা ওই কাজ যুদ্ধ উদ্ধার করবার জন্য, এই জন্য তাকে মহান্ত গুরু বলা হয়েছে, ভালো করে জিনিসটা বুঝুন, তিনি যদি ভগবান আদেশ প্রতিপালন করবেন না তো কি জন্য করবেন? যেমন শঙ্করাচার্য যখন বুদ্ধবাদে আচ্ছন্ন হয়ে গেল জগৎটা, কত কথা বলল, দয়া ধর্মটা প্রচার করলেন বুদ্ধ, তখন শিবকে দেখে স্বয়ং ভগবান বলছেন, পদ্মগ্রহণ করে দেখলেন, বলেছেন যাও তুমি যাও, এবার তুমি গিয়ে এবারে সাগমই কল্পিত স্তন্তু জনান মত বিমুখান তুমি মানত গোপ যেন সৃষ্টি এসো পরস্পর দেবকে কল্পিত কর, আমাকে জিতবে আমাকে বিমুখ করো প্রিয় ব্রহ্ম, হ্যাঁ মানত গোপয় আমার গোপন কর, আর সৃষ্টিটা নিত্যুত্তে সৃষ্টি কর। শিব হাত জোর করে বললেন প্রভু আমি এটা আপনাকে গোপন করতাম, তখন ভগবান বললেন তুমি ছাড়া কাজ হবে না, এখন দরকার এটা দেবকে স্থাপন করতে হবে, এটা কথা আমি বলতে হবে। ভগবানের কথাতে আসলেন শিব, কিন্তু শিখে পারলেন না, সেই কৃষ্ণমূর্তি প্রতিষ্ঠা করলেন তার জন্মস্থানে বসে আসেন আর শেষে বলে গেলেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম রহমতে। হ্যাঁ অনেক কে করেন, অনেক কে করেন আমি জানি, অনেক কে করেন কে করেন, না করলে কি করা যাবে, কিন্তু এটা তো শেয়ার করতে হবে, কৃষ্ণমূর্তি প্রতিষ্ঠা করেছে কিনা তার স্থানে, তার জন্মস্থানে যাও দেখে, আমি তো দেখেছি শঙ্করের জন্মস্থানটা সেখানে একবারে কৃষ্ণমূর্তি শুধু কৃষ্ণ এক একই কৃষ্ণ, স্বীকার না করলে কি হবে, তবে তাও ছেলেও যদি স্বীকার না করে আরো উদাহরণ দিয়ে রাখছেন, শিব কাশীতে যখন ছিলেন শঙ্করাচার্য তখন মণিকর্ণিকার ঘাট দিয়ে আসছে দুর্গাদেবী শিবকে কোলে নিয়ে রাস্তায় ফিরে আসে, শিবকে মৃত দেখে মরা মরা নিয়ে একটি মেয়ে ফিরে আসে রাস্তাটাকে অবরুদ্ধ করে, শঙ্করাচার্য এসে বলছেন আপনি কি করছেন, মোড়াকে নিয়ে তিনি ফিরে আছেন আপনি সরে যান না যাবো কি করে, তো মেয়েটি উত্তর করছে আপনার সিদ্ধান্ত কি, আপনি বলেছেন না জীব ব্রহ্ম সর্বম ব্রহ্ম মিদং জগৎ, যদি সর্বব্রহ্ম মিদং জগৎ হয় আপনি মোড়া দেখছেন কি করে, তাহলে আপনার সিদ্ধান্ত করা থাকে মশা, তখন শঙ্কর অবাক হয়ে গেল বল একটা মেয়ে আমাকে এই কথা বলছে, এই বলার পর দেখুন অবিশ্ব মানে দুর্গা শিব নিজে অবতার হয়েছেন অবতার লীলা করবেন, অতএব কথাটা হচ্ছে চিন্তা করতে হবে টিকবে না এসব সিদ্ধান্ত, অদ্বৈতবাদ তো টিকবেই না কোনো যুক্তি নাই, অবিদ্যা অদ্বৈতবাদ আবার খণ্ডিত হয়ে যাবে, এই সেটা বুঝতে আছে তাহলে কি করে জানা যাবে, এই যে শিক্ষা করি দীক্ষা করি জানবো কি করে, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্য বানে গুরু অন্তর্জামী রূপে শিখান আপন জানবে কি, এমনি এই তত্ত্বদার জানি যাবে, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্য বানে কোনো আন্ডারলাইন কোনো সকলে আবার ডরে না গুরু অন্তর্জামী রূপে শিখান আপনি অন্তর্জামী রূপে শেখাবেন, কৃষ্ণ কৃপা করে তো গুরুকে পাঠিয়েছেন, নিশ্চয়ই তো কৃষ্ণ যদি কৃপা করে গুরুকে না পাঠাতেন তাহলে আপনি কৃষ্ণ কৃপাটা লাভ করতেন করতে কেউ, কেউ যদি কৃপা করে কোনো ভাগ্যবান তো গুরু অন্তর্জামী রূপে শিখানা বলে, সে গুরুকে তো পাঠালেন যে না পাঠালেন, তা আপনি যে আধার তৈরি করেন তা ঠিক আপনার আধারে তো সেই কৃপাটা এসে যাবে, ভগবত কৃপাটা দুটো যুগোষ্ঠীটা তিনি গেছেন এটা পড়বেন, ভগবত কৃপা ভক্ত কৃপানুগামিনী, ভক্ত কৃপা ভগবত কৃপানুগামিনী, ভগবানের কৃপাটা গুরু কৃপাতে লাভ হবে আবার গুরু কৃপাটা ভগবানের কৃপাতে লাভ, হ্যাঁ ওটা গুরু দিব গুরু সাহেব দিকে দিকে হ্যাঁ তাহলে হবে, তিনি কৃপা করলে আমি গুরু কৃপা পাবো, গুরু কৃপা করলে আমি কাম করবো। কেন না, কে বলছে বৈষ্ণব না? কিন্তু শিক্ষাগুরু যেখানে দম্ভ করছে যে আমি শিক্ষাগুরুর মতন সম্মানের পাত্র, সেইটাই সেটা অন্যায় বলা। কেন শিক্ষাগুরু শিক্ষাগুরু কেন? আপনার তোমার একজন গুরু ভাই তুমি নিশ্চয়ই প্রণাম করে থাকবে, কিন্তু তোমার গুরু এইটাই বক্তব্য, সে প্রণম্য, তাকে অসম্মান করা যাবে না, কিন্তু গুরুদের বা গুরুর কোন গুরু ভাই দাঁড়িয়ে আছে, এখন তার গুরু ভাইকে প্রণাম করবো না গুরুকে প্রণাম করবো? গুরুকে প্রণাম এই সিদ্ধান্ত। তিনি যদি বলেন যে মার সিদ্ধান্ত সেটা অন্যায় হবে না, অপরাধ হবে না। হ্যাঁ না এক নয় কীর্তন গাও তোমরা, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি শব্দ, তারপরে কি বন্ধময়ী সাবধান মতে আন্দালি কর, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ট প্রাপ্তি হয় যাহা হইছে। কেমন? তারপরে কি গুরু মুখ পদ্ম বাক্য দৃষ্টিতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা কি আনন্দ। তবে কি শ্রীগুরু চরণে রতি সেই সে উত্তমা গতি, যে প্রসাদে গুরুর স্বর্গ আশা। কেমন? তবে চক্ষুদান যেই জন্মে জন্মে প্রভু সেই জ্ঞান হৃদয়ে প্রকাশিত, প্রেমভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহার চরিত্র। তাহলে এখানে কি গুরুতত্ত্ব সম্বন্ধে তোমাদের কি বলে গেল, কি ভালো করে শোনো মাকে। সেই কি পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি। এই জগতে পিতা বলতে গেলে জগতের পিতা হচ্ছেন এখন গুরুদেব। তমেব পিতা তো মাতা তমেব তমেব বন্ধুষ্য সখা তমেব তমেব বিদ্যাং দ্রবিরম তমেব তমেব সর্বঙ্গমদেব দেব, ঠিক কথা। কিন্তু আমি এখন তাই জানি না, আমি যখন বার্মাতে প্রচারিত ছিলাম আমার গুরুদেবের আমলেতে আমি আজ বলছি, তখন যাদক মহারাজ আর আমি ছিলাম একসঙ্গে, তো তারপরে আলাদা পার্টি ভাগ হয়ে প্রচার করেছিলাম, দুটি ব্রিটিশের আমল, রেঙ্গুন টেঙ্গুন আপ টু চাইনিজ বর্ডার। একদিন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ, এটা আমি পড়ি। পড়ে আমি যাদক মহারাজকে বলছি, মহারাজ আমি এই কথা স্বীকার করি, ছেলে মানুষ আমি, আমি এই কথা স্বীকার করি। বলি সে কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেখছে তুমি তো সে তোমার ছেলে মানুষ, তুমি ছেলে মানুষ মনে কথা বলছি। আমি না, আমি একটা প্রবন্ধ দিচ্ছি, একটা আমি প্রবন্ধ দিচ্ছি তোমার নদিয়া প্রকাশ বের করছি, দেখি দেখি করেছি রোজ দৈনিক মিডিয়া তারা, তখন ইয়ে আমাদের ইয়ে মহারাজ পুরী মহারাজ, তখন সম্পাদক ছিলেন আর শ্রবণ মহারাজ, আমি কৃষ্ণকান্ত, আমি তখন ভৃত্যের পরিচয় বলে একটা আর্টিকেল লিখেছিলাম গদ্যে, তাতে লিখেছিলাম যে হ্যাঁ কৃষ্ণের দাসত্ব হয় মোর পরিচয়টা ঠিক কথা, কৃষ্ণদাস কবির যা লিখেছেন, কিন্তু আমি এটা এখন কেন আমার কৃষ্ণের সঙ্গে কোনো পরিচয় নেই, আমি তাকে জানি না, শুনি না, কিছুই বুঝি না। শেষে লিখেছিলাম গুরুর দাসত্ব হয় মোর পরিচয়, যদি আমার পরিচয় জগতে কিছু থেকে থাকে আমি গুরুদাস। রূপার সে আর্টিকেলটা পড়ে তিনি চোখের জল ফেলেছিলেন, বলছেন এইটুকু ছেলে এমন কথা লিখল। কৃষ্ণকান্ত প্রভু লিখে বললেন যে তুমি লিখে দাও যে গুরুদেব তোমাকে আশীর্বাদ করেছেন তোমার এই সিদ্ধান্ত, ঠিকই তো। আমরা কৃষ্ণকে কোথায় নিচ্ছি, আমার এই যে পাথর দেখছি, কৃষ্ণকে তো পাথর দেখছি, আমার এই এই যে মেটে বুদ্ধিটা, এই জড়ীয় বুদ্ধিটাকে সরিয়ে অপসারিত করে দেবেন, আমার ছানিটা কেটে দেবেন যিনি, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব, তার করুণাতে দর্শনটা হবে। অত তাকে বাদ দিয়ে আমি আর মহত্বটা কার দেব? আমি অন্যের মহত্ব দেব কিসে? আমার গুরুকৃপাটা লাভের জন্য। আমার গুরু কৃপা বঞ্চিত জীবনে করে তাকে কারো মহত্ব আমি দিচ্ছি না, যে কেউ বলছেন গরুর রামচন্দ্রের কাছে দিয়েছে গরু, যে কি বলছে বংশী ধরিয়ে ছাড়িয়ে ধনুক বা প্রণাম করছেন না, গরুর প্রণাম করছেন না রামচন্দ্রকে, বলছেন ছেড়ে দাও বংশী ধরো তো তোমাকে প্রণাম করবে। হনুমান গেছেন কৃষ্ণের কাছে, গিয়ে বলছেন ছাড়িয়ে বংশী ধরিয়ে ধনুক বা নিষ্ঠাটা শ্রীনাথে জানো কি নাথে চাবেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল, আমার সর্বস্ব হচ্ছে রাম কমল লোচন, আর আমার সর্বস্ব কেউ নাই, অত নিষ্ঠা আমার গুরু শিষ্যের গুরু নিষ্ঠা রাখতে হবে, গুরু নিষ্ঠার দ্বারা ভগবানের পার্থক্য প্রাপ্ত হবে, গুরু নিষ্ঠা ব্যতীত ভগবানের পার্থক্য প্রাপ্ত করতে পারে না যে কেউ হোক। আমি তো প্রভুপাদের শিষ্য, আমি বলছি যদি অন্য কেউ শিষ্য করে তার শিষ্য গুরুকে যথাযোগ্য সম্মান দেবে, যদি সম্মান না দেয় পরমার্থ জীবন যা তার হতে পারে। এই বলে আমি আজকে আমার বক্তব্য
আপনি এর আগে বললেন
প্রশ্ন কর যা
বিশ্ব তিনি বললেন গুরুদেব তো বাণিজ্য অত্যন্ত গুরুপতি নিশ্চয় থাকছে
নেওয়ার দরকার নেই,
গুরুপতির তো তার নিশ্চয় থাকে
না, না দরকার নেই, নিশ্চয় ত্যাগ করতে হবে, যেখানে গুরুর গুরুত্বটাকে হারিয়েছে সেখানে নিশ্চয়টা ত্যাগ করতে হবে,
গুরু অন্যায় আমি
পালন করবো, অন্যায় আমি পালন করবো কি করছি? আচ্ছা আচ্ছা না না আরো বলে দিই না শুনে দেখ কেন নিশ্চয় ত্যাগ করছেন, ত্যাগ করলেন বলে তার কারণ আছে, তিনি সত্যি হবে সমতা, বিয়েরা তো দূরের কথা, এই শুক্রাচার্য কিন্তু শক্তি আবার সবটা, কিন্তু তার শক্তিটাকে হরণ করে নিয়েছেন রাম, যার জন্য বিশ্ব পরিত্যাগ করতে পারছে, কখন কখন শক্তি হরণ করছিলেন, যখন হরগুলো ভঙ্গ করে আসছেন আসছেন আর পরশুরাম আসছেন, কিন্তু পরশুরাম আসছেন আসছেন তো পরশুরাম দেখা হতো বলছে কে তুমি, রামচন্দ্র বলছেন আমি রাম, আরে তুমি রাম তুমি কে রাম, আমি তো রাম, বলছে না আমি দাসে বসলাম, ও তোমার জন্ম হয়েছে না হরধনু ভঙ্গ কর, আমার এই ধনুটা ভঙ্গ কর, বলছিলাম ধনু দিলেন না রামচন্দ্রকে লক্ষণ সঙ্গে সীতা সঙ্গে, রামচন্দ্র ধনু টান টান দিচ্ছেন আর শক্তিটা ধরন করেন পূর্ণ শক্তিটা ধরন করেন, শক্তি আবার অবতার্থ শক্তিটা ধরন করেন, রইল রইল না, অতএব যিনি অন্যায় করছেন তাকে পরিত্যাগ করেন।
গুরু আর বৈষ্ণব তাহলে বৈশিষ্ট্যটা কি থাকতে পারে,
বৈষ্ণব অন্য অপেক্ষা গুরুর বৈশিষ্ট্য,
আমার শিক্ষা গুরু বৈষ্ণব হইতে হবে,
তিনি বৈষ্ণব সকলেই বৈষ্ণব, কিন্তু দীক্ষা গুরু যদি মনে করে বা বৈষ্ণব যদি মনে করে যে দীক্ষা গুরু যা আমিও তা না, তাল 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 তার সঙ্গটা প্রত্যাগ করতে তাল তার সঙ্গ প্রত্যাগ করতে যদি মনে করে, কিন্তু সে যদি বলে যে দেখো সম্মান কর গুরুকে ভক্তি কর এই তার গুণের জন্য তাকে আমি সম্মান করি, সে সম্মান দ্বারা আমার কল্যাণ, একজন পতি সেবা করছে তার পতি সেবার বিধাতন যদি কেউ করে তার সে কি সে তাকে মেনে নেবে, তবে সে তো জাগতিক বিচারের পারমার্থিক বিচার তো নয়, কুন্তলের বিচার তো পারমার্থিক বিচার হবে না, একটা হচ্ছে ভগবান, একটা সেবা সেবা সেবা, আমি সেবার জন্য সব পরিষ্কার করতে পারি,
সেবা পর আর
ভোগপর কথা দুটো এক হবে না। চিন্তা
করতাম
তারপর একাদশ দফা হুকুম নামান হাজার হাজার লোকের সামনে খণ্ডন করেছি, আমি একটা কথা বলবার তার ক্ষমতা হয়েছে আমার সামনে? হ্যাঁ, আমার বিরুদ্ধে তো গড়িতে লিখেছে, কিন্তু চোটা হয়েছে আবার গেছে আমার কাছে বেহালাতে ক্ষমা চাইছে, দলবল সহ গেছে ক্ষমা চাইতে গেছে। হ্যাঁ হ্যাঁ, ক্ষমা চাইতে গেছে, ক্ষমা চাইতে গেছে। তখন আমি বলে দিয়েছি যে তোমাকে ক্ষমা, তুমি ছেলে মানুষ আমার কাছে, তুমি শিশু, তোমাকে আমি ইয়ে করছি, কিন্তু স্নেহ করি তোমাদের, কিন্তু তোমাদের আমি মঠে যাবো না, ইয়ে ফাংশনে যাবো না, পরিক্রমায় যাবো না, তবে আমার গুরুস্থান আমি প্রণাম করতে যাবো, সব করতে যাবো, কিন্তু তুমি বলবে গুরুকে গুরু বলবে না, গুরুকে প্রণাম করবে না, গুরু জয় দেবে না, গুরু ফটো রাখবে না, ইত্যাদি যে তুমি বলছো আর আমার গুরু ভাইদের অবজ্ঞা করছো, এটা আমি শুনতে রাজি নেই। আজ আমার কেশব মহারাজ আমার গুরু ভাই, সে আচার্য করে গেছে মামন মহারাজকে, আর মামন মহারাজকে মানেন না, আমি কি এই শিক্ষা দেবো যে মামন মহারাজকে মেরো না, ও কিছু না, এই বলতে বলবো না না, মামন মহারাজ আমি তো একসঙ্গে ছিলাম একদিন ছেলেবেলা, তেমন কি বলবো যে বামনকে মানার দরকার নেই না, আমি আমি শিক্ষা দেব যে বামন মহারাজকে তোমরা সম্মান করবে মানবে, এইটা শিক্ষা দেওয়াটাই হচ্ছে বৈষ্ণবতা আমার আমার বিচার। আজ যে গৌরীয় মঠ যে লাইনে চলছে আমি বলে যাচ্ছি মরে যাবো, আমি তো আমার তো 76 বছর বয়সে মরে যাবো, কিছুদিন পরে কিছুদিন পরে এইখানে মেয়ে ছেলে মেয়ে নিত্য হবে এইসব মত নিয়ে, আর তুমি গুরুদেবের জয় টয় দিলে এসে তারপর তোমার গুরু ভাইরা মিলে সকলে মানে আনন্দ করছে, হ্যাঁ অমুক মহাপ্রভু পাবন কি জয়, ওই এই কি জয় দাও না, তার মুখদর্শন করতে হবে না, ও লিখেছে লিখেছে একলে কোন মেয়েদের সঙ্গে আলাপ করতে পারি না, আমি তার উত্তর কি দিয়েছি হাজার হাজার লোকের সঙ্গে, তোমাদের ছিল তো চেক করতে আমি তো বলছি তুমি জঙ্গলে যাও পাহাড়ে যাও, তুমি মেয়ে ছেলের সঙ্গে কথা বলো না, তুমি একটা মঠ করেছো সেখানে দুটো ব্রহ্মচারী আছে, একটি মেয়ে ছেলে আছে তার সাথে আলাপ করবে না তুমি, হ্যাঁ তো তুমি এইটা বলতে পারো যে ভোগ প্রবৃত্তি মূলে আলাপ করি, হ্যাঁ এই কথা আমি ঠিক আছে, একটা মেয়ে ছেলেকে দেখলেই যে খারাপ হয়ে যাবে এমন কোনো কথা না, এই যে এই না এই জন্য বলছেন দর্শন সন্দর্শন সম্যক রূপে দর্শন করিবে না মাপ করবে, অর্থাৎ তার মাথার থেকে চুল থেকে পা পর্যন্ত ভোগ প্রবৃত্তি মূলে তাকে দেখবে না, এইটাই নিষেধ করেছে, নাহলে মেয়ে ছেলেকে তুমি মাতৃবুদ্ধিতে যদি দর্শন করো কথা বলো তাতে অপরাধ কি হবে, পাপটা কি হবে, তা তোমার মেয়েটা তো দূষিত নয় তুমি দূষিত, তোমার চিত্তটা দূষিত, চিত্তটাকে সংশোধন করো তাহলে তুমি ঠিক থাকবে, আর তোমার চিত্ত যদি সংশোধন না করো মেয়ে ছেলে তোমার কাছে না থাকলেও মেয়ে ছেলের চিন্তা তোমাকে সৃষ্টি করতে হবে, হ্যাঁ আমার কি আমি শেষ করি জানি না কতক্ষণ বললাম।
দূষিত অন্তকরণে অপবিত্র অন্তকরণ কে দ্বারা ভোজন নহীঁ কর পায়েগা, इसलिए गुरु जो है संस्कार करके उसको आगे बढ़ा देते, भाई भजन करना तुम्हारा काम का है, संस्कार तो मैंने कर दिया, सफाई तो कर दिया, मंत्र तो डाल दिया, लेकिन अब तुम्हारा काम है दिव्य ज्ञान लाभ करने का, दीक्षा का मतलब दिव्य ज्ञान लाभ, दिव्य ज्ञान की अनुभूति हो जाए, अर्थात मैं मेरा जन्म जो है वो कैसा है, ये शारीरिक जन्म जो है ये वास्तव जन्म नहीं है, अरे भाई इसमें तो कितने कोष पड़े हैं सोचो जरा, एक तो फूल कोष या अन्नमय कोष जो बाहर फूल दिखता है, उसके अंदर है देखो मनोमय कोष है, उसके अंदर देखो विज्ञानमय कोष है, उसके अंदर देखो आनंदमय कोष है, इस प्रकार एक एक की अनुभूति एक एक स्टैंड पॉइंट, कोई पशु होता है वो अन्नमय कोष के ही सार्थक समझता है, अर्थात जो जो ढांचा बना हुआ है शरीर का इसी में प्रधानता देता है कि ये शरीर को ही गिलाओ फिराओ शरीर को ही सुख दो, कुछ थोड़ा आगे बढ़ेगा वो मनोमय कृष्ण दोष तक पहुंच जाएगा, अर्थात मनोरंजन करेगा, मन को सुख देने के लिए वो हर एक कुछ हरकत करेगा। उसके बाद विज्ञानमय कोष है, विज्ञानमय कोष में जो वैज्ञानिक आदि जो कि शास्त्रज्ञ इत्यादि है उस विज्ञानमय कोष को ढूंढ रहे हैं कि मैं तो वास्तव में चित सकता हूँ, मैं तो चित सकता हूँ, तो ही चित्त का अनुशीलन करता है, लेकिन चित्त के अनुशीलन करने हुए भी प्रेम का अनुसंधान नहीं करता है, इसलिए उसी में अटक जाता है, मन में खुश हो जाता है, आगे नहीं बढ़ता। अर्थात चिन्मय कोष जो है उसका जब तक भगवान के साथ संबंध नहीं होता है, अर्थात जब गुरुदेव कृपा करके उस भक्ति के द्वारा उस चित्त को शोधन नहीं करते, तब तक केवल मात्र मैं आत्मा हूँ, मैं आत्मा हूँ, मैं तो अजर अमर इत्यादि जो गीता में आपने सुना है कि अजर हूँ अमर हूँ, नई नंग चंदन तिजस्त्राणी नई नंग विभावक नदी नंग क्लेदन क्या पुनः मारू, तो ये जो आत्मा का ये बताया विज्ञानमय कोष, अर्थात मैं आत्मा हूँ, मेरे को कोई जला नहीं सकता है, मेरे को कोई गीला नहीं कर सकता, कोई सुखा नहीं सकता है, ये सब केवल मात्र एक बात है कि मैं आत्मा हूँ, तो एक मिनट बात तो एक है मैं आत्मा हूँ, बोले आगे भी बात है जो मायावादी होते हैं उतना ही चक रह करके छोड़ देते, बस आगे इतना ही इतना है, अरे भाई आगे भी बात है, वही तो गुरु कृपा से तुम्हें मिलता है, परमात्मा के अंश हूँ, लेकिन इस अंश का एक कर्तव्य है, एक ड्यूटी है, एक फंक्शन है, वही फंक्शन गुरुपाद पर सिखाते कि भगवान कृष्ण की सेवा करना और उनके परिकर उनके सेवकों के सेवक करना। किसी संत ने कहा है ज्ञानावलंब का केचित केचित कर्मावलंब का वयं तो हरिदासनं पाद त्राणावलंब का, अर्थात कोई कोई तो ज्ञान का अवलंबन किया है, ज्ञान को आश्रय किया है, कोई तो कर्म किया, लेकिन हम तो भगवान कृष्ण के श्री हरि के दासों के पाद त्राण पादुका को अवलंबन किया। ठाकुर जी हरिदासों अर्थात भगवान अपने सेवकों के अधीन होते हैं, आपने सुना है श्रीमद् भागवत में ये दशम स्कंध में ही ये बात है कि दशम स्कंध ये बात है दर्शन दर्शन अर्थात संसार में ये दिखाने के लिए भक्त वत्सल हूँ। गीता भगवान ने कहा भगवान परित्रा न साधन विनाशाय संस्थापनार्थ है समूह ये में और भी अवसर देते हैं इत्यादि अवसर करने के लिए साधुओं की रक्षण करने के लिए असाधुओं को विनाश करने के लिए और सनातन धर्म करने के लिए स्थापना करने के लिए युग युग में आ रहे हैं। लेकिन कृष्ण का अवतार होने का मतलब क्या है कि संसार में जो विमुख है उनके पास प्रमाण करने के लिए कि मैं भक्त वत्सल हूँ, भक्त के बंधन में आ गया हूँ, इसीलिए ये बहुत उच्च कोटि की बात है, भगवान के अंतकरण की बात है। ये तो बात है अंतकरण की बात क्या है, भगवान भक्त वत्सल है, भक्त के द्वारा भगवान बंध जाते हैं, जैसे ब्रह्मा जी ने स्तुति की थी ना कि गोविंद गोविंद स्तुति ब्रह्मा जी ने किया कि जो कि ज्ञाने प्रयासम उदपच्छ जीवन दिनम दिवसल मुखरिता भवदीय वार्ता थाने स्थित श्रुतिगता सर्वांग मनोवी जी प्राय पूजितो जिदुख पूजित इस श्लोक, ऐसी बात आपको कहीं नहीं मिलेगी। आप सारे शास्त्र को ढूंढ लीजिए, भगवान अजीत है, भगवान कौन जीतेगा है, भगवान कौन जीतेगा, उनका नाम है ही अजीत है। तो ब्रह्मा जी कहते हैं गोविंद की कृपा से उनको तत्व ज्ञान हो गया, ज्ञान ही प्रयास है मुदोपाश्य, अर्थात ज्ञान का प्रयास, मैं आत्मा हूं अविनश्वर हूं, इस प्रकार के ज्ञान का प्रयास, नाना प्रकार चेष्टा करना, यज्ञ मासन प्राण प्रत्याहार धारणा ध्यान सेवादि, ये योगियों का यह है, और ज्ञानियों का निरंतर सत्संग करना, सब त्याग वैराग्य सब छोड़ो, कुछ नहीं कुछ नहीं कुछ नहीं, नीति 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 करके शून्य में पहुंच गए, पर नहीं ज्ञान ही प्रयास मुदोपाश्य, इस ज्ञान का इस शास्त्र चर्चा इत्यादि सत्संग आदि सब व्यर्थ है, इससे मिलेगा कुछ नहीं, कुछ नहीं मिलेगा, शून्य में रह जाओगे। इसलिए ज्ञान का प्रयास छोड़ करके जीवन दीन दीवन परिदान आपकी कथा नाम रूप गुण लीला संबंधित तो जो हरी कथा है संतों के मुखोच्चारित सुन करके, संतों के स्थान में रह करके, संतों के पास वैष्णवों के पास बैठ करके जो सुनता है और काय मन वाक्य से आचरण करता है खड़े खड़े आरती के समय देख रहे हैं और संत लोग वैष्णव लोग पीछे पीछे कीर्तन कर रहे हैं दंडवत कर रहे हैं। मेरे मन में एक बार आया मैं पूछूं क्यों आए हो, क्या करने हो, कैसे करते हो। आंखों से दर्शन नहीं होता भैया, कान से दर्शन होता है। कुछ हरि कथा सुनो, संतों के पास आए हो, भगवान तुम्हारे वशीभूत नहीं है, ये संतों ने प्रकट किया है, वैष्णव ने प्रकट किया है, इसलिए उनके अनुगत हो गए तभी जाकर। यहाँ देख रहे हो संत वैष्णव लोग बड़े बड़े श्रेष्ठ महात्मा लोग दंडवत प्रणाम कर और तुम बीच में खंभे के तरह खड़े हो, तुम्हारे क्या दर्शन हो रहे, कुछ नहीं दर्शन हो रहे, तुम तो घमंड में खड़े हो भाई। जहाँ आए उसका गुरु तो सीखो, समझो तो सही कैसे आ रहे हो, कहाँ आए हो, ये तुम्हारे घर के थोड़ी है कि पैंट पहन करके आ गए और बड़े हो गए। अरे यहाँ संत लोग जो है देखते हो भिखारी जैसा ना, ये सब बहुत ही मालपानी वाले हैं, ये लखपतियों को मिनटों में उड़ा सकते हैं, ऐसे चुटकियों से उड़ा सकते हैं कोई लखपति करोड़पति आ जाए। ये तो ये छल लेकर के बैठे हैं दिखारे के भी, हम लोग तो दिखारी हैं, कुछ नहीं है हमारे पास, लेकिन अंटी में कृष्ण को दबाए रखे हैं, कृष्ण को पकड़ करके अपने अंटी में ऐसे रख रखे हैं, ऐसे ऐसे संस्थाएं होती हैं यहाँ से। तो इसको नहीं समझते वो तो बेवकूफ है, वो आंखों से ये जड़ आंखों से कृष्ण को देखते हैं। अरे भाई काल से देखो आने सीता सुति बताओ, कृष्ण को देखने का तरीका आंख नहीं है, कृष्ण को देखने का तरीका है कान। अर्थात साधु को जो है उनके मुख से हरि कथा सुनोगे कान के भीतर घुसेगा, कर्ण भी संस्कार होगा, अंत कर्ण शुद्ध होगा, तब वहां हृदय में आई प्रेम के काजल लगाए करके और भक्ति दर्शन से संत हृदय में दर्शन। बहिर्दर्शन दर्शन नहीं है भाई, बहिर्दर्शन में क्या है, हम तो आगे रंग रूप के जगत में देखते हैं, क्या देखते हैं, ये दृश्य बहुत सुंदर है आंख देखता है मन देखता है, ये जो है श्रृंगार बहुत सुंदर है आग देखता है मन देखता है, ये जो सजावट बड़ी अच्छी है आग देखता है कान देखता है, सुगंधित धूप जो है बहुत अच्छा है नाग देखता है मन देखता है। देखने वाला कौन है, देखने का ये हृदय अंतकरण है, उस अंतकरण जिसका शोधित तो हो गया वहां जिसका गोविंद बैठ गया तो उसके सारे इंद्रिय वर्ग जो है उनमें ये अनुभूति का लहर चल रहा है। आने सिताम काय मन वाक्य जो तुम्हें मिला हुआ इस संसार में, इन तीनों को कैसे करो, न संतों की कथा वैष्णवों की हरि कथा सुनने में जब लगाया काय मन वाक्य से, तब संत लोग क्या करते हैं वो प्रेम का काजल लगाए वो उससे देखते हैं। तो ब्रह्मा जी क्या उसे क्या कह रहे हैं, स्तुति कर रहे हैं गोविंद जी को, स्थाने सिद्धांत स्तुति कथा तनुवांग मनोविर्जी प्रायशो जितो जितोपति, ऐसे करने वाले के पास कृष्ण जो है वो पकड़ में आ जाते हार जाते। ये तो कुछ त्रिलोक में अजीत होने भी अजीत होने पर भी किसी हारे नहीं, लेकिन ऐसे संत लोग उनको नचाते हैं। ऐसा है राम मंदिर लीला में आगे भी दशम अध्याय में है, आप सब ने सुना है कि कोई गोपी जो है वृद्धा गोपी खेल खेल में कह रही, अरे कन्हैया तू जरा नाच के दिखाए दे, ये देख लड़ुआ दूंगा दूंगी तेरे, नाचने लगा ठोंक 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 नाचने लगा, दो लड्डू दिखाया था एक लड्डू दिया, नाच में उसके खुश कर दिया, लड्डू ले लिया खाली, बोले दूसरा लड्डू दे, लवा सिर्फ नाच लिया और गाना नहीं सुनाया, गाना सुनाएगा तब जाकर दूसरे लड्डू दूंगा, दूसरे लड्डू दूंगी तो तू गाना सुना दे. तो कन्हैया खूब बड़े मस्ती से गाने लगे, बहुत प्रसन्न होने लगे. तब दूसरे लड्डू मिल गया. फिर कहता देख कन्हैया ये मक्खन का लोटा तेरे के लिए रखा हूँ, जाओ जरा वो पीढ़ी ही तो उठा ला. लकड़ी का पीढ़ी होता है ना बारिश में, पहले कहा तू खड़ा उठा ला, खड़ा तो उठा ला बड़े मजे से. उसके बाद कहने का अच्छा खड़ा तो उठा ला, ये जो पीढ़ी तो उठा ला आप, पीढ़ी तो इसी तरह उसका है कि ऊंचा तो किया और पेट में लगा करके कोशिश कर रहा है, उठा नहीं आ रहा. उठता नहीं है कोई बात नहीं, जरा यूं यूं कर लिया, ताल ठोक लिया, जरा रसद कर लिया, कैसे रसद कर लिया, फिर उठा, फिर नहीं उठता है. फिर क्या करता है वो पेट में लगा के तो देख रहा है, ऐसे इसलिए देख रहा है कि अभी ये गोपियां जो हंस पड़ेगी हमारे इस हरकत से तो भूल जाएंगी ये पीढ़ी वाली बात, तो मैं जीत जाऊंगा जाकर के लगवा लेंगे. ऐसे ही और जो खिजाता है उसके घर में जाकर के और रसोई में जाकर के ना, हाँ उसके चूल्हे में जाकर के टट्टी कर देता है, ये भी कर देता है. जो खिजाता है उसके हालत कर देता है. तो ये बड़े समझ में नहीं आता ये कैसा है, बहुत जादूगर है. इस प्रकार ये जो किया ना भगवान स्वयं भगवान जिनके इशारे से अनंत कोटि ब्रह्मांड बनता है, बिगड़ता है, ऐश्वर्य था. लेकिन मधुर जी बात छोटे से कन्हैया पकड़ जाए और रोते हैं, रोते हैं. जशोदा मैया पीछे जाके भाग रही है. आपने सुना नमामिश्वरं सच्चिदानंद रूपं लसत कुंडलं गोकुले भ्राजवन जशोदा व्योलु खलाप जमानं पराम समत्यंत दुष्ट गुरु. आगे रुदंत मुहुर नेत्र जो गुण मृजंत कराम भजे जो में सातंक नेत्र रुदंत. अरे रोने की क्या बात है, इसलिए सारे भगवान है वो क्या अन्याय कर सकते हैं. अन्याय ये क्या है कि पहला तो है दधिमांड को फोड़ दिया है और उसके बाद जो है जाकर के मक्खन दिया है चुराए करके खुद भी खाया और बानरों को भी बांट दिया. तो जो चोरी करने का अपराध क्या है, मुंह काला कर लिया. रुदंतम मुहर नेत्रम जुगमंग मिल जंतम, अर्थात जिसने पाप किया है चोरी किया उसका मुंह काला होता है ना, तो आंसू से ये काजल जो है बह करके आया तो मुंह काला ही हो गया. अब दिख रहा है देखो भाई तुम रो रहे हो. यशोदा कह रही है मैं लठिया लेके आती हूँ तो तू डरता क्यों, कि मुझे तो डर है ये लठिया का संजोग मेरे पीठ के साथ ना हो जाए तो मामला गड़बड़ हो जाएगा. तो है तूने चोरी किया क्यों, चोरी करके खा रहा है. बोले भाई मैया तुम क्या कह रही, मैंने चोरी किया, मैंने तो कभी चोरी नहीं किया, मेरे बाप दादा ने चोरी नहीं की, मेरे खानदान में कोई चोर है ये नहीं, तुम्हारे खानदान में बड़े भाई हमारे खानदान में कोई चोर है. बोले अच्छा तो अच्छा बताओ क्या नंद बाबा चोर है, क्या उनके पिताजी जो है वो चोर है. अब फिर यशोदा क्या कहे अपने ससुर को अपने पति को थोड़ी चोर बोल सकते. अच्छा ये बता तुझे अभी अभी मैं गई चूल्हे में दूध उतारने के लिए, तेरे को कह दिया थोड़ी देर रुक जा मैं अभी आ रही हूँ, दूध में उफान आ रहा है, दूध खराब हो जाएगा तेरे लिए तो कहा, तब तूने क्यों ये मटकी फोड़ दी गधी की. बोले मैया तू क्या कह रही है, मैंने मटकी फोड़ी, तू इतना मोटा पाँव में ये बांध रखी है सोने के कड़ा, वो जल्दी जल्दी भाग समझते एक कड़े ने चोट मार दिया वो टूट गया और तू मेरे नाम लगा दी. बोला अच्छा तो तू ये मैंने कड़े से तो हाँ तुमको तो ध्यान अब तक तो मोहल्ले वाले लोग मक्खन चुराए मक्खन चुराए मक्खन चुराए, अब तो तुम खुद ही घर के अपनी माँ हो तुम दोष लगा रही. अच्छा तूने ये तो गधी भांड नहीं छोड़ा है ठीक, आगे चल करके मक्खन क्यों चुराया उखल के ऊपर ऊंट करके और वहां से उतार करके वो मक्खन टेढ़ा करके तो खुद खा रहा था और बानर बंधुओं को बांट रहा था वो क्यों किया. अरे मैया मैं तो रखवाला सकता हूँ तेरे घर की, कहीं लूटपाट हो ना जाए और तू मेरे ही ऊपर सब धरती है, है? मैं आकर के देखा वो दूर से सुन रहा था खो 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 हो रहा है बंदर अल्लाह मचा रहे, मैं कमरे में जाकर के देखा ये बंदर सारे झुक पड़े तेरे मक्खन की हंडिया जो साफ कर रहे, मैंने उनको रोकना चाहा इसलिए तू मेरे वो दोष लगाती है. मैं तो तेरे घर में नहीं रहूंगी, मैं तो तेरे घर में रहूंगा नहीं, मैं तो जंगल चला जाऊंगा. اب یشودا ڈر گئی. بولے اچھا یہ بات بتا, تو میں نے خود دیکھا تو مکھن کھا رہا ہے اور بانٹ رہا ہے, میاں تو نے غلط دیکھا, یہ بندر آ کر کے ادھم مچا رہے تھے, میں نے ان کو روکا اور روک کر کے تیرے مکھن کو بچایا اور تو الٹا میرے اوپر کرے. بولے اچھا تو نے مکھن, تیرے ہاتھ میں کیسے مکھن لگے؟ بولے بھیا ان کو روکنے کے سمے ہاتھ میں لگ گئے. اچھا یہ بتا رہے منہ میں کیسے مکھن لگا؟ بھیا تو جانتی نہیں اتنے دن میں برج میں رہتی ہے, یہ بانر کتنے شرارتی ہے, انہوں نے دیکھا جی یہ پکڑنے آئے میرے ہی منہ میں لال لگا دیا تاکہ میں دوسری پکڑا جاؤں. بھیا تو مجھے بہت ستاتی ہے نا, اب تو میں گھر چھوڑ کر کے چلا جاؤں گا جنگل میں. آپ یشودا میاں کے ہرے جو ہے ٹھک ٹھکانے لگا ہے, اس کا تو بہت سکھا ہے, جہاں جائے گا اسی سے یاری بنا لے گا, بن میں جائے گا تو شیر اور چیتا اور بھالو اس کے ساتھ یاری بنا لے گا, اور بن میں جائے گا تو باندروں کے ساتھ بن جائے گا, اس کا جہاں جاتا ہے اس کی تو بھوک پٹتی ہے, بھوک لگے تو باندروں کے اشارہ کرے گا وہ پھل توڑ توڑ کر کے کھلائے گی, جہاں کا بھی سر کرنا کسی کے پیٹ میں بیٹھ گیا تو وہ جانے لگے. اور میں کیا کروں, میرا تو پراٹھ بھی نہیں. ارے منتھن اس کو ٹکر, ارے بانر بندھو اتیادی کے کہہ کر کے کہ آج تجھے میں یہ اس اوکھل کے ساتھ باندھ, تو کھل ہے چور ہے اور یہ اوکھل ہے مہاکھل ہے, ان دونوں کو چور اور کٹ دوں گی تاکہ چوری کرنا نہیں. من میں یہ